Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ওবামা নাকি রমনি। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। আমাদের কলিন শোর আজকের সংকলনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যেমনটি শুনলেন আপনারা যে আজকের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ওবামা নাকি রমনি। আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই অনুষ্ঠানে আজ অতিথি প্যানেলে রয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিভাগের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, রয়েছেন লেখক, নিবন্ধকার ও বিশ্লেষক ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শেজান মাহমুদ, এবং আরও থাকছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সুরেন্দ্রনাথ গার্লস কলেজের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সংঘমিত্রা সরকার। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে স্বাগতম।
স্বাগতম
আনিস। স্বাগতম ড. শেজান মাহমুদ, আপনাকেও।
আপনাকেও স্বাগতম এবং আপনার মাধ্যমে শ্রোতাদেরকে শুভেচ্ছা।
অধ্যাপক সংঘমিত্রা সরকার, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আর শ্রোতাদের জানিয়ে দিচ্ছি যে সম্পর্কে প্রশ্ন করতে চাইলে স্টুডিওর নাম্বারে এখনই ফোন করুন, নাম্বার হচ্ছে 2026193062। আমাদের ফেসবুক ফ্যান পেজেও আপনারা আপনাদের মন্তব্য প্রশ্ন রাখতে পারেন। এরই মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসছে, আমরা একটা সবিনীত অনুরোধ করব আমাদের অতিথি প্যানেলিস্টদের যে উত্তর সংক্ষিপ্ত রাখার, কারণ একই রকম প্রশ্ন আসবার সম্ভাবনা রয়েছে, প্রশ্ন আসছেও, এবং সেই সাথে আমাদের যারা প্রশ্ন করবেন তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা প্রশ্ন সরাসরি এবং সংক্ষিপ্ত করবেন। আমরা জানি যে নির্বাচনের ঠিক আগে আগে একটা বড় রকমের দুর্জয় ঘটে গেল, সামুদ্রিক ঘূর্ণিঝড় আসলো, তারও একটা প্রভাবের বিষয় আছে নির্বাচনে, এবং সব মিলিয়ে নির্বাচনের যে উত্তাপ সৃষ্টি হয়েছিল সেটি এই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কারণে খানিকটা হ্রাস পায়, কিন্তু অনুমান করা হচ্ছে যে সেই উত্তাপ আবারও বৃদ্ধি পাবে। অনেকগুলো জনমত জরিপও চলে এসছে এবং দুজন প্রার্থী এবারকার নির্বাচনে, যেটা সবচাইতে বড় লক্ষ্য করার বিষয়, যেটা আমরা সকলেই জানি যে দুজন প্রার্থী বারাক ওবামা এবং মিট রমনি উভয়ই প্রায় সমান সমান চলছেন। কখনো কখনো কোনো কোনো জরিপে দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে সামান্য একটু ডিঙিয়ে যাচ্ছেন। তো সেই যে যাই হোক, আমরা আমাদের অতিথি প্যানেলিস্টদের কাছেই কথা শুনব। প্রথম প্রশ্নটি করেছেন ভার্জিনিয়া থেকে নাজমুল। হ্যালো।
হ্যালো, নাজমুল বলছি ভার্জিনিয়া থেকে। আমার কোশ্চেনটা হলো, আমেরিকান ভোটিং সিস্টেমে কে প্রেসিডেন্ট হবে এটা ডিসাইড করে ইলেকটোরাল ভোটে কে বেশি পাচ্ছে, পপুলার ভোটটা তারা কে প্রেসিডেন্ট হবে সেটাই কনসিডারেশনে আনে না। আমরা আরো জানি যে আমেরিকায় ভোটার পার্টিসিপেশন খুবই কম। এ ব্যাপারে আমার কোশ্চেনটা হলো যে আপনারা কি মনে করেন যে আমেরিকান ভোটিং সিস্টেম পার্শিয়ালি দায়ী, কেন আরো মানুষ ভোটিং এ পার্টিসিপেট করছে কি করছে?
প্রসঙ্গক্রমে এরকম প্রশ্ন আরো এসছে কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে আব্দুল কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমার নাম আব্দুল কাইম খান, আমি কলম্বিয়া মেরিল্যান্ড থেকে বলছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, পশ্চিমা বিশ্বের দেশ হিসাবে আমেরিকাতে ভোট প্রয়োগের হারটা কত, এবং সেটা যদি অন্য দেশের তুলনায় কম হয়ে থাকে সেটা বাড়ানোর ব্যাপারে বিশেষজ্ঞদের আজকে বা যারা প্যানেলে আছেন তাদের কি মতামত, এটা আমি একটু জানতে চাচ্ছি। আমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, এবারের ইলেকশনে আশঙ্কা করা হচ্ছে যে ক্লোজ ইলেকশন হতে পারে, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এক এক স্টেটের এক এক ভোটের নিয়ম, তো আমার প্রশ্ন হচ্ছে এ ব্যাপারে বিশেষজ্ঞরা কি ভাবছেন, এটা কোনো চেঞ্জ করা যায় কিনা।
ওদিকে যশোর থেকে রয়েছেন শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে জনগণের মত প্রকাশ পাবে মাত্র 6 দিন পরে, তবে দীর্ঘদিনের সেদেশের ইতিহাস বলছে প্রেসিডেন্ট হিসেবে একবার যিনি নির্বাচিত হন তিনি মোটামুটি 2 দফায় সরকার পরিচালনা করেন। যদিও আমরা দেখছি দুজন প্রার্থী বারাক ওবামা এবং মিট রমনি দুজনেরই জনসমর্থনের পাল্লা উঠছে এবং নামছে। মিট রমনির 1 মাস আগের চাইতে গত সপ্তাহের পাল্লাটা যথেষ্ট ভারী ছিল, কিন্তু নিউ ইয়র্ক টাইমস ওবামার প্রতি সমর্থন দেওয়ায় মিট রমনির পাল্লা কতটা নিচে নেমে গেল, নাকি দুজনের জনসমর্থন এখন সমান সমান? যদি সমর্থনের পাল্লা সমান সমান হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকার গঠনে কি জাতীয় জটিলতা সৃষ্টি হতে পারে? ধন্যবাদ।
অধ্যাপক আলী রিয়াজ, প্রথম প্রশ্নটা ছিল পপুলার এবং ইলেকট্রাল ভোট সম্পর্কে, এবং তিনি বলেছিলেন যে ভোটদাতাদের অংশগ্রহণ বাড়ানো যায় যাওয়ার বাড়ানোর জন্য কি পদ্ধতির পরিবর্তন করা প্রয়োজন? অধ্যাপক আলী রিয়াজ,
ধন্যবাদ। নাজবুল প্রশ্ন করেছেন ভার্জিনিয়া থেকে, আশা করি উনি ভালো আছেন। কারণ হচ্ছে যে যেরকম ঝড় ঝঞ্ঝার মধ্যে তারা থাকছেন, আমাদের শুভেচ্ছা তাদের প্রতি এবং আশা করি এই বিপদ মুক্ত অবস্থায় থাকতে পারবেন। নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের উৎসাহ সবসময়ই কম, সেটা খুব বিচিত্র নয়, বিভিন্ন কারণে সেটা সেটা কেবলমাত্র ইলেকটোরাল ভোটের পদ্ধতির কারণেই যে সেটা হয় তা নয়। যেটা লক্ষ্য করা গেছে যে এখানে বিভিন্ন কারণে, যার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে নির্বাচন যেদিন হয় সেদিন ছুটি থাকে না, সেটা একটা অনেকেই বলেন যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ইনকাম্বেন্সি অর্থাৎ প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রগুলোতে, বিশেষ করে প্রতি দু বছরে তো হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নির্বাচনটা হয়, সেখানে যারা ক্ষমতায় থাকেন ইনকাম্বেন্ট যে দলেরই হোক, স্থানীয়ভাবে তাদের বিজয়ের সম্ভাবনা এত বেশি থাকে যে লোকজনের মধ্যে উৎসাহ থাকে অত্যন্ত কম। কিন্তু গত বছরগুলোতে এই ধারার খানিকটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, যেটা বিশেষ করে গত নির্বাচনে অর্থাৎ 2008 সালের নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনে আমরা দেখেছি যে ব্যাপক সংখ্যক লোক ভোট দিয়েছেন। আর 2010 সালে যে মধ্যবর্তী নির্বাচন হয়েছিল, যখন কংগ্রেসের নির্বাচনটা হয় বিশেষ করে হাউজের, তখন অত লোক আসনে নির্বাচনে অংশগ্রহণ করেনি, তবে এলাকা ভিত্তিকে ভাবে নির্বাচনের সংখ্যা বাড়ে, ভোটারের সংখ্যা বাড়ে, ভোট দেওয়ার প্রবণতাও বাড়ে। সর্বশেষ যেটা, যেটা যদি শেষ পর্যন্ত এই দুজন প্রার্থী ইলেকটোরাল কলেজে গিয়ে সমান সমান ভোট পান আর কি, তাহলে কী দাঁড়াবে সেটার একটা পদ্ধতি কিন্তু যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনে লেখা আছে। আমি পুরো প্রক্রিয়াটা বলছি না, এটা একটু দীর্ঘ, তবে সবশেষে যা ফলাফল দাঁড়াবে, যদি সত্যি সত্যি ইলেকটোরাল কলেজে প্রেসিডেন্ট ওবামা এবং মিট রমনি সমান ভোট পান, তবে যেটা শেষ পর্যন্ত দাঁড়াবে সেটা হচ্ছে মিট রমনি প্রেসিডেন্ট হবেন আর ভাইস প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। তো আশা করি সেটা আরও হয়তো বিস্তারিত বলা যেতে পারে পরে আর কি, কেন এই পরিস্থিতির সৃষ্টি হবে।
ডক্টর শেজান মাহমুদ,
আমি এই ব্যাপারে একটু একটা পরিসংখ্যান দিতে চাই যে অন্যান্য উন্নত দেশের তুলনায় আমেরিকার অবস্থানটা কোথায় ভোটার সংখ্যা, বা আমরা যদি বলি যে ভোটদাতাদের পার্সেন্টেজ এভাবে শতকরা হিসাবে, তো দেখা যায় যে যেমন অস্ট্রিয়া কিংবা বেলজিয়াম কিংবা ডেনমার্ক জার্মানি, যেখানে 90% 86% ভোটার ভোট দেন, সেখানে আমেরিকাতে কিন্তু গড় পর্দা 48-51-52 শতকরা পার্সেন্টেজ যা আমরা যে দেখতে পাই। এই যে অবস্থানটা, এটা ডক্টর আলী রিয়াজ যেমন বললেন যে নানাবিধ কারণে এই ভোটার উপস্থিতি কম দেখা যায়, এটা ছাড়াও আরেকজন ম্যাথমেটিশিয়ান দেখিয়েছিলেন যে একজন ক্যান্ডিডেট সর্বনিম্ন 30% ভোট, পপুলার ভোট পেয়েও প্রেসিডেন্ট হতে পারে ইলেকটোরিয়াল ভোটের মাধ্যমে। আমার মনে হয় এটা আমেরিকান ভোটার সিস্টেমে বা ভোটিং সিস্টেমে একটা বড় ধরনের সমস্যা, এবং এটা নিয়ে সবাই ওয়াকিবহল, কিন্তু কোনো সমাধান কেউই দিচ্ছেন না বা দিতে চাচ্ছেন না রাজনৈতিক কারণেই।
অধ্যাপক সংঘমিত্রা সরকার,
আমি একটু এই বিষয়টা অন্যভাবে দেখতে চাইছিলাম।
নিশ্চয়ই
একটা বিষয় হলো যে প্রথম একটা কথা যে দিনটি ছুটি থাকে না বলে একটা মানুষের কিন্তু সমস্যা হয় ভোট দেওয়াটা। দ্বিতীয়ত প্রশ্ন আমি, সেটা হলো সম্পূর্ণ আর্থ সামাজিক ও রাজনৈতিক কারণ। দেখা যায় পৃথিবীর সব জায়গাতেই মানুষ অনেক বেশি ইলেকট্রিক্যাল প্রসেসের ওপর নির্ভর করে যখন তারা মনে করেন তাদের অস্তিত্বের সঙ্গে সেই নির্বাচন প্রক্রিয়ার একটা সরাসরি যোগ রয়েছে। সেটা পজিটিভ দিক থেকেও হতে পারে, নেগেটিভ দিক থেকেও হতে পারে। সেক্ষেত্রে যখনই এর আগে গত নির্বাচনের ক্ষেত্রে যে বেশি মাত্রায় ভোট আমরা পেয়েছিলাম, তো সেই সময় একটা কিন্তু বড় রকম সমস্যার মধ্যে চলছিল, এবং সেই জায়গায় তখন সবার মনে হয়েছিল মার্কিন নাগরিকদের যে এবার তাদের একটা রাজনৈতিকভাবে তাদের মতামতকে সুস্পষ্টভাবে জানানো দরকার। এটা একটা দিক রয়েছে। আর একটা যেটা হলো কনস্টিটিউশনাল স্ট্রাকচার, আমার মনে হয় পৃথিবীর সব সাংবিধানিক ব্যবস্থাতেই কোনো কনস্টিটিউশনাল স্ট্রাকচারই 100% কারেক্ট নয়, তার মধ্যে কোথাও কিছুটা বেশি ভালো, কোথাও একটু বেশি খারাপ, এই সমস্যাটা রয়েছে। সেই গেট যেরকম স্ট্রাকচারে থাকুক না কেন, সেটাকে অনেক ইফেক্টিভ করে, যতটুকু রয়েছে তাকে কতখানি ইফেক্টিভলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি।
আচ্ছা,
যেহেতু দিনটি ছুটি নয়, সেহেতু কিন্তু আমার মনে হয় নাগরিকদের একটা বড় অসুবিধা হয় এখানে যোগদান।
একটা কথা শুধু এখানে যোগ দিই যে যুক্তরাষ্ট্রে, বলুন 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 বলুন,
একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গত বছরগুলোতে মার্কিন নাগরিকদের ভোটারদের মধ্যে ভোট দানের প্রবণতা কিন্তু আসলে বেড়েছে। যেমন ধরুন 2008 সালে যেটা সেজান বলছিলেন, প্রায় 56% লোক আসলে ভোট দিয়েছিল। সেটা যদি আপনি আগের বছর দেখেন, অর্থাৎ আগে প্রেসিডেন্সিয়াল ইলেকশন দেখেন, সেটাতে 55% মতো ছিল। তার মানে হচ্ছে রেটটা আসলে বাড়ছে। তার আগে যদি আপনি যান 2000 সালে 51% মতো ছিল, 96 সালে 49% ছিল। ভোটারের পরিমাণও বাড়ছে, আনুপাতিক হারে কিন্তু ভোট দেওয়ার প্রবণতাও বাড়ছে।
এবং রিয়াজ যেটা বললেন সেটার সঙ্গে এই কথাও যোগ করা প্রয়োজন যে অন্যান্য অনেক দেশে যে পদ্ধতিটি নেই সেটা এখানেও আছে, এখানেই আছে, সেটি হচ্ছে অগ্রিম ভোট দেওয়ার ব্যাপারটা। এবার অবশ্য অগ্রিম ভোট দেওয়াটা খানিকটা ব্যাহত হয়েছে আবহাওয়ার কারণে, স্যান্ডি ঘূর্ণিঝড়ের কারণে। একটা প্রশ্ন এর মধ্যে আরেক ছিল, সেটি হচ্ছে যে এই হার যদি কম হয় তাহলে বাড়ানোর ব্যাপারে কি মতামত অধ্যাপক আলী রিয়াজ?
এটা স্বাভাবিকভাবে বাড়বে, আলাদা করে প্রত্যেক দলই চেষ্টা করেন যে তাদের যাতে ভোটার সংখ্যা বাড়ে। শুধু দলগুলো নয়, এখানে বিভিন্ন রকম উদ্যোগ আছে। আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং সেজান আমার ধারণা তার বিশ্ববিদ্যালয়ে বলতে পারবেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি গত 2008 সালেও যেটা দেখেছি এবারও দেখেছি যে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপকভাবে উদ্যোগ নেওয়া হয় যে ভোটার তৈরি করার, অর্থাৎ যে যারা ভোটার রেজিস্ট্রেশন করেননি। এই যে গত মাসগুলোতে আমি দেখেছি যে প্রবল গ্রীষ্মকালে রোদ্রের মধ্যে এবং প্রচন্ড বাতাসের মধ্যে আমাদের ছাত্রদেরকে, আমার বিভাগের ছাত্রদের বিশেষ করে আমি দেখেছি যে তারা ওই পথে দাঁড়িয়ে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে ভোটারদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে। এই উদ্যোগটা আছে, বিভিন্ন রকম এনজিও সিভিক অর্গানাইজেশনও সেই চেষ্টাটা করেন। আমাদের একটা প্রজেক্ট আছে, আমেরিকান ডেমোক্রেসি প্রজেক্ট, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে, তারাও সেই চেষ্টাটা করেন। ফলে চেষ্টাটা আছে, কিন্তু চেষ্টাটা থাকলেও যে সবাই যে ভোটার হন তা নয়, বিভিন্ন কারণে হতে পারে না, কারণটা খানিকটা অর্থনৈতিক, খানিকটা সুযোগ সুবিধা। কিন্তু আমি যেটা বারবার গুরুত্ব দিয়ে বলবো যে গত বছরগুলোতে আপনি স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে ভোটারের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং সেই প্রচেষ্টাটা আছে সমাজে।
ধন্যবাদ। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ম্যারিল্যান্ডের বল্টিমোর থেকে ডক্টর নাকিবউদ্দিন ফোন করেছেন। হ্যালো।
হ্যালো, আমি মোহাম্মদ নাকিবউদ্দিন বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের বল্টিমোর ম্যারিল্যান্ডে, আমি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান প্রেসিডেন্ট ওবামা, বারাক ওবামা যদি পুনর্নির্বাচিত হন অথবা মিট রমনি তার প্রতিদ্বন্দ্বী যদি নির্বাচিত হন, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এর কি প্রভাব পড়তে পারে? আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি ওয়ার অন টেরর বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ যেটা হচ্ছে এখন, সেটা একটা বিরাট ব্যাপার সারা বিশ্বব্যাপী। প্রেসিডেন্ট বারাক ওবামা যদি পুনর্নির্বাচিত হন অথবা তার প্রতিদ্বন্দ্বী মিট রমনি যদি নির্বাচিত হন, তাহলে এই ওয়ার অন টেরর ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশের উপরে কি কি প্রভাব পড়তে পারে? আরেকটা ব্যাপার যেটা আমরা লক্ষ্য করেছি যে সর্বশেষ বিতর্ক প্রেসিডেন্সিয়াল ডিবেট যেটা হয়ে গেল, সেখানে চায়নার কথা এসছে, বড় বড় সব পাওয়ারের কথা এসছে, কিন্তু ভারতের ব্যাপারে কেউই কোন রকম উচ্চারণ করেননি, কিছুই তারা উচ্চারণ করেননি, বারাক ওবামা নন, মিট রমনিও নন। তো এটা কি ভারতের ব্যাপারে বর্তমান পররাষ্ট্রনীতির একটা স্বস্তির ব্যাপার না অন্য কোনো কিছু?
ধন্যবাদ। আরও একজন লাইনে আছেন, তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। কার্বনডেল ইলিনয় থেকে মন্টি। হ্যালো।
হ্যালো, আমি আঙ্গুনহার মন্টি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি পেশায় একজন সাংবাদিক, বর্তমানে আমি কার্বনডেইলে আছি। আমি হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের মাধ্যমে প্যানেলিস্টদের কাছে জানতে চাচ্ছি, ওবামা বা রমনি যেই জিতুক, রিপাবলিকান অথবা ডেমোক্রেট, প্যানেলিস্টরা কি মনে করবেন, ওবামা বা রমনি যেই জিতুক, আসলেই কি কোনো ধরনের বড় ধরনের পরিবর্তন হবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে?
ধন্যবাদ। আসলে পররাষ্ট্রনীতির ব্যাপারটা ব্যাপক প্রশ্ন, কিন্তু স্পেসিফিক একটা প্রশ্ন ছিল মোহাম্মদ নাকিবউদ্দিনের। আমি প্রথমেই অধ্যাপক সংঘমিত্রা সরকারের কাছে যাচ্ছি। আপনি কি মনে করেন যে ভারতের বিষয়টি এবার বিতর্কে উল্লেখ করা হয়নি, তৃতীয় বিতর্কে, এবং ওয়ারেন টেরারের বিষয় সম্পর্কে বলুন? বলুন।
এবার বক্তৃতায় আমরা প্রায় 45 বারই শুনলাম ইরানের নাম, চীনের নাম প্রায় 30 বার, আফগানিস্তান বোধহয় 29, ভারত নীরব। শুধু ভারত নীরব নয়, ইউরোপ এসেছে একবার মাত্র। সেটা থেকে আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে মার্কিন বৈদেশিক নীতি কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে ভারত সম্পর্কে, কারণ তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে তারা তাদের ভোটাররা যেটা মনে করে যে ভোটাররা অনেক বেশি ডোমেস্টিক পলিটিক্স কে অনেক বেশি প্রায়োরিটি দেয় তাদের নির্বাচনের ক্ষেত্রে, যতটা ভালো
হ্যাঁ বলুন শুনছি, হ্যাঁ
সেভাবে বৈদেশিক নীতি থেকে একটু গুরুত্ব কিন্তু বেশি পায় তাদের আভ্যন্তরীণ রাজনীতি।
আচ্ছা,
যেটুকু আসে যেমন ইরানের বিষয় বা ইসরায়েলের বিষয়, সেখানে একটা ফ্লোরিডায় ইহুদি জনগোষ্ঠী রয়েছে, সেখানে হয়তো এটা অনেক বেশি কার্যকরী হবে, বা ওহিওতে চাইনিজ পপুলেশন সেক্ষেত্রে হয়তো কার্যকরী হবে সরাসরি, কিন্তু বৈদেশিক নীতি আমার নিজের মনে হয় যে সেভাবে নির্বাচনের সঙ্গে অতটা গুরুত্বপূর্ণ না যতটা ডোমেস্টিক পলিটিক্স। এবং এর পরের বিষয়টা হলো যে ভারতীয় বৈদেশিক নীতি এবং এই নির্বাচন পদ্ধতির, সেক্ষেত্রে ভারতের নাম অনুচ্চারিত থাকলেও ভারতের নীতির সঙ্গে যে কয়েকটা বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ অন্তত আমি মনে করি, সেটা হলো যে মার্কিন নীতি চীন সম্পর্কে কি হতে চলেছে, মার্কিন নীতি পাকিস্তান সম্পর্কে কি হতে চলেছে, মার্কিন নীতি আফগানিস্তান সম্পর্কে কি হতে চলেছে। এই তিনটি নীতি কিন্তু অনেকাংশে ভারতীয় বৈদেশিক নীতির ওপর প্রভাব ফেলবে।
হ্যাঁ আমরা বলুন,
এই তিনটি নীতি যেহেতু প্রভাব ফেলবে, তাই সরাসরি না হলে অবশ্যই নির্বাচন একটা ইম্প্যাক্ট থাকে। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা আমার মনে হয় যে যিনি আসুন না কেন তাদের মধ্যে ডোমেস্টিক পলিটিক্স এর বেশ কিছু পার্থক্য রয়েছে যেমন সত্যি, কিন্তু সেভাবে কি পার্থক্য থাকবে তাদের বৈদেশিক নীতির ক্ষেত্রে দু একটি জায়গা ছাড়া?
হ্যাঁ, সেটাই মৌলিক প্রশ্ন ছিল আঙ্গুনহার মন্টির। আমরা ডক্টর শেজান মাহমুদের কাছে একটু শুনতে চাই।
আমি প্রথম প্রশ্নকর্তার গুরুত্ব দিচ্ছি, তার যে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে প্রভাব, এতে বারাক ওবামা কিংবা মিট রমনি প্রেসিডেন্ট হলেন, কোনো পার্থক্য দেখা যাবে কিনা? পার্থক্য দেখা যাবে এই অর্থে যদি আমরা দেখি যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমেরিকার ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি দুই পক্ষেরই একটা জায়গায় এসে তারা একমত থাকে, সেটা হলো যে দেশের আমরা যদি আমেরিকার নিরাপত্তার কথা চিন্তা করি সেটা তারা প্রাধান্য দেয়। এই প্রাধান্য দিতে গিয়ে সেই নিরাপত্তাকে নিশ্চিত করতে গিয়ে কি করণীয়, সেক্ষেত্রে দুটো দলের কিন্তু একেবারে ফান্ডামেন্টাল পরিবর্তন বা ডিফারেন্স আমরা দেখতে পাই। সেই ডিফারেন্সটা হয়তো লক্ষণীয় হবে যদি মিট রমনি আসেন, কারণ তার দলীয় নীতি এরকম যে ক্ষেত্রে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়া অথবা আরো যুদ্ধে জড়ানো এরকম প্রবণতার কথা দেখা গেছে বিভিন্ন রকম রাজনৈতিক রেটরিকের মধ্যে দিয়ে হলেও। অন্যদিকে ডেমোক্রেটিক বা বারাক ওবামার প্রতিশ্রুতি ছিল যুদ্ধকে বন্ধ করে যত দ্রুত সম্ভব এই আফগানিস্তান ইরাক সমস্ত কিছু বন্ধ করে নিজের দেশের অর্থনীতিকে প্রাধান্য দেয়া। সেক্ষেত্রে আমরা পরিবর্তনটা এভাবে দেখব যে বরং পরবর্তী চার বছর যদি বারাক ওবামা আসেন তিনি মনোযোগ দেবেন এই বাণিজ্য নীতির ক্ষেত্রে অন্যরকম পরিবর্তন আনা, যাতে দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত বা অন্যান্য দেশ ব্রাজিল যেমন দেখা যায় অর্থনীতির ক্ষেত্রে মনোযোগটা বেশি পাওয়া যাবে। এই দুই পার্থক্যটা আমরা দেখতে পাবো যেটা আমাদের হয়তো দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রফেসর আলী রিয়াজ,
আমি খানিকটা সেজানের সাথে একমত এবং খানিকটা ভিন্ন মত পোষণ করি। প্রশ্নকর্তা এবং দুজনেই প্রশ্নকর্তার মধ্যে খানিকটা হয়তো উদ্বেগ বা ক্ষোভও আছে বলে আমার মনে হয়, আঙ্গুনহার মন্ত্রীর প্রশ্ন কিংবা নকিউদ্দিন সাহেবের প্রশ্ন, যে আসলেই কোনো পরিবর্তন ঘটবে কিনা। সেটা বোঝার জন্য আসলে গত চার বছরের দিকে তাকলেই বোঝা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় রকম পরিবর্তন যদি না ঘটে থাকে তাহলে কি করে হোসনি মোবারকের পদত্যাগ এবং সেই প্রক্রিয়াটার সময় যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি ছিল সেটা যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো। অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন, কোনো প্রেসিডেন্ট, মধ্যপ্রাচ্যে কোনো রকম গণতান্ত্রিক আন্দোলন, কোনোভাবেই সমর্থন করেনি। সবসময় যেটা করেছে সেটা হচ্ছে সেখানে যে সমস্ত অটোক্রেটিক রুলার ছিল তাদের প্রতি সমর্থন দিয়েছে। এবার আমরা দেখতে পেলাম যে অন্তত পক্ষে মিশরের ক্ষেত্রে প্রেসিডেন্ট ওবামা একেবারে ভিন্ন একটা অবস্থান নিলেন। এটা আমি একটা উদাহরণ হিসেবে বলছি। অন্যদিকে যেটা সুজান বলেছেন সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গত চার বছর আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধদেহী মনোভাবটা বুশ প্রশাসনের আট বছরে আমরা দেখেছিলাম সেখান থেকে সম্পূর্ণ সরে এসছে ওবামা প্রশাসন। ধরুন ইরাকের যুদ্ধ শেষ, যুদ্ধ থেকে সৈন্য প্রত্যাহার এবং আফগানিস্তানে সৈন্য প্রত্যাহারের যে প্রক্রিয়া চলছে সেদিক থেকে আমরা বুঝতে পারি যে আসলে এক ধরনের মৌলিক পার্থক্য আছে। এটা খুব ব্রড ব্রাশে দেখতে গেলে কখনো কখনো খুব কনফিউজিং মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব কাছে থেকে দেখলে বোঝা যাবে যে একটা বড় রকমের পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যটা আমরা আরও দেখতে পাব। যদি মিট রামনি বা রিপাবলিকানরা বিজয়ী হন, আমি শঙ্কিত এই কারণে যে শেষ পর্যন্ত হয়তো আরেকবার একটা যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকে আমি একেবারে নাকচ করে দিতে পারছি না। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নিয়ে একটু অন্যভাবে কথা বলতে হবে, পরে হয়তো শেষ সুযোগ আসবে। বিতর্কে চীন বা ভারত প্রসঙ্গ আসেনি, তার কারণটা কি? বিতর্কে আসলে অনেক কিছুই আসেনি বিতর্কে, যেগুলো এই বিতর্ক দিয়ে আসলে তৃতীয় বিতর্কে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো দিয়ে কোনো পক্ষেরই পররাষ্ট্রনীতি বোঝার চেষ্টা করাটা আমার কাছে মনে হয় সমীচীন হবে না। কারণ হচ্ছে যে ভারত যেমন উল্লেখিত হয়নি গোটা ইউরোপ উল্লেখিত হয়নি। ইউরোপের যে ডেট ক্রাইসিস, যে ফিসক্যাল ক্রাইসিস চলছে তার যে একটা সিরিয়াস এফেক্ট আছে সেটা আলোচনা হয়নি। এখন আমরা ঝড় দেখতে পাচ্ছি, কেউ কেউ ক্লাইমেট চেঞ্জের প্রসঙ্গটা তুলেছেন কিন্তু ওই বিতর্কে কিছুই আলোচিত হয়নি। কারণ হচ্ছে যে গোটা নির্বাচনটাই দুজনই চেষ্টা করেছেন আলোচনাটা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলার জন্য, কারণ ভোটাররা সেটা নিয়ে উৎসাহী। ফলে চীন বা ভারতের অনুপস্থিতি বিতর্কে কিছু ইঙ্গিত করে না আসলে। সেখানে একটা পার্থক্য আছে কিন্তু শুধু বিতর্ক দিয়ে বিবেচনা করাটা ঠিক হবে না আর কি। তৃতীয় বিতর্কে আলোচিত হয়নি, অতএব তারা অন্যভাবে ভাবছেন, আমি এখন পর্যন্ত ঠিক কনভিন্স না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং চীন প্রসঙ্গ যেটুকু উল্লেখ করা হয়েছে সেটা পররাষ্ট্র নীতির দৃষ্টিভঙ্গি থেকে নয়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে।
অ্যাবসলুটলি, মানে সেটা আউটসোর্সিং হবে কি হবে না সেই প্রসঙ্গ যুক্তরাষ্ট্র সেভাবে বিবেচনা করবে না।
আমাদের প্রশ্নকর্তার মূল কনসার্ন ছিল দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে। চীন গুরুত্ব পেলে, ভারত গুরুত্ব পেলে দক্ষিণ পূর্ব এশিয়ার উপরে তার প্রভাব সবচাইতে বেশি হবে, এবং আমার মনে হয় এই ক্ষেত্রে এই দুই ক্যান্ডিডেট বারাক ওবামা এবং মিট রমনি তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে যেটার প্রভাব গিয়ে পড়বে বাণিজ্যতে, এবং সেটা লক্ষণীয়। আমরা দেখতে পাই কিভাবে দুজন আজকে যেমন নতুন করে কথা আসছে, রিপাবলিকানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা মনোযোগ দেব ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলোতে আমাদের কাজ বাড়ানোর জন্য বা অন্য এক্সপোর্ট বাড়ানোর জন্য। এটা খুব আগে থেকে বলা হচ্ছিল কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে যে এতদিন পর্যন্ত আমেরিকার খুব বেসিক প্রোডাকশন কিন্তু চীন নির্ভর, একেবারে আলপিন থেকে শুরু করে সমস্ত কিছু আসছে সেখান থেকে। সেইটা তারা হয়তো বা চিন্তা করছে অন্যদিকে ডাইভার্ট করার, যেহেতু বিতর্কে চীনের কথা এসেছে, চীনের উপর নির্ভরতা প্রসঙ্গে খুব আমি বলবো যে বিস্তৃতভাবে এসেছে এই তর্কটা যে আর কতটা চীনের উপর নির্ভরশীল থাকা যাবে। আমার মনে হয় সেই জায়গাটা একটা বড় ধরনের নৈতিক পরিবর্তন আসছে দুই ক্যান্ডিডেটের মধ্যে।
আমরা
জিওগ্রাফিক্যালি স্পিকিং আনিস, মানে জাস্ট ফর দ্য রেফারেন্স, আমি মানে দক্ষিণ পূর্ব এশিয়া না বলে আমি দক্ষিণ এশিয়া বলবো, সাউথ এশিয়া, কারণ আফগানিস্তান থেকে বার্মা পর্যন্ত রিজিয়নটাকে আমি সাউথ এশিয়া হিসেবে দেখি
সেভাবেই দেখা হয়,
এবং সাউথ ইস্ট এশিয়া বলতে আমরা অন্য অংশটুকু দেখবো। তবে যেটা সেজান বলছেন যে চীনের সাথে আসলে এই আলপিন থেকে শুরু করে এরোপ্লেন পর্যন্ত তৈরির ক্ষেত্রে যে একটা পরিবর্তন ঘটবে, আমি আবার ঠিক সেটা একমত না। কারণ হচ্ছে খেয়াল করে দেখুন দ্বিতীয় বিতর্কে সম্ভবত ওবামা যেটা স্পষ্ট করে বলেছে যে কিছু জিনিস আর আমেরিকায় ফিরবে না, কিছু ম্যানুফ্যাকচারিং আমেরিকায় আর ফিরবে না, এটাই হচ্ছে বাস্তবতা। এবং সেই বাস্তবতাটা পপুলিস্ট ডেমাগোগারি না করে ওবামা বলতে পারেন কিন্তু রামনি সেটা বলেন না, রিপাবলিকানরা বলেন না।
হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। না, আমরা
আমি সহমত ডক্টর আলী রিয়াজের সঙ্গে। আজকে একদম সকাল বেলায় এই বক্তব্যটা প্রধানত গুরুত্ব পেয়েছে ফ্লোরিডাতে, আমার বলা যায় একেবারে নেইবারহুডে, যে সেখানে মিট রমনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন যে আমরা আমাদের কাজকর্ম উল্লেখযোগ্য সংখ্যক দক্ষিণ আমেরিকান দেশগুলোতে
এবং সে কথাটা বিতর্কে উল্লেখ করা হয়েছিল। আমরা আপনাদের জানিয়ে রাখি যে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে হ্যালো ওয়াশিংটন শুনছেন, এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন। টেলিফোন লাইনে এই মুহূর্তে একজন আছেন। হ্যালো হ্যালো হ্যালো, নিউ জার্সি থেকে একজন আছেন।
নিউ জার্সি থেকে মোহাম্মদ আলী খান বাবুল, আটলান্টিক সিটি থেকে।
বলুন
বলুন। আমার প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক যে বড় একটা প্রলয়ংকারী ঝড় হয়ে গেল স্যান্ডি, এটাতে যে ভোটারদের উপরে কতখানি এফেক্ট হবে এটার ব্যাপারে আপনারা কি মনে করেন? আমার তো মনে হয় যারা বিদ্যুৎ নেই, যাদের বাড়িতে পানি উঠেছে বা বাড়ি ঘর ভেঙে গিয়েছে, তারা তো ভোট দিতে আমার মনে যাবেন না, তাদের নিজের দিক আগে দেখবেন না ভোটের দিকে। এটা এই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ভোটে কতখানি এফেক্ট হবে, এটাই আমার প্রশ্ন।
ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ। জানতে চাচ্ছি যে এই ভোটের উপর কতখানি এফেক্ট হবে, প্রতিক্রিয়া পড়বে এবারকার এই দুর্যোগ।
যে কোনো দুর্যোগই আসলে এক ধরনের প্রভাব তো ফেলি। বাবুল আটলান্টিক সিটি থেকে ফোন করেছেন, মানে ওই এলাকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটা, ফলে উনি আসলে একেবারে কাছের থেকে দেখে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন সেটা আমরা খানিকটা দূরে থেকে হলে অনুমান করতে পারি, আছে অনুমান করতে পারি। উনি আরো ভালো বলতে পারবেন যে পরিস্থিতিটা কতটা খারাপ। তো এখন যেটা হচ্ছে, দুভাবে প্রভাব বিস্তার করতে পারে। এক নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেক লোক যদি ভোট দিতে না যেতে পারেন তাহলে হয়তো ভোটের ফলাফল প্রভাব বিস্তার করতে পারে, যে লোকজন ভোট দিল না, ভোটার সংখ্যা কম এবং কোনো একজন প্রার্থী হয়তো তাতে বিরূপভাবে তার প্রতিক্রিয়া অনুভব করলেন। সেটা ভার্জিনিয়াতে বেশি সম্ভব। নিউ জার্সি এবং নিউ ইয়র্কের ক্ষেত্রে যেটা ডেমোক্রেটিকদের ঘাঁটি, সেটা তাতে করে যদি কিছু ভোট কমও হয়, সেটা যদি এমনকি ডেমোক্রেটদের ভোটও কম হয়, তাতে করে ইলেকটোরাল কলেজে এফেক্ট করবে না, করবে হচ্ছে পপুলার ভোটে। তাতে করে শেষ পর্যন্ত গিয়ে যদি ওবামা ইলেকটোরাল কলেজে জেতেন এবং পপুলার ভোটে না জেতেন, যদি ব্যাপক পরিমাণ ব্যাপক সংখ্যক মানুষ নিউ জার্সি এবং নিউ ইয়র্কে ভোট দিতে না যান, ভার্জিনিয়াতে কিন্তু সেটা একদম ইমিডিয়েট এফেক্ট হতেই পারে যে ইলেকটোরাল কলেজ ভোটই চেঞ্জ হয়ে যেতে পারে। আরেকটা দিক হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে এখন ওবামার জন্য চ্যালেঞ্জটা হচ্ছে দুটো ভূমিকা একসঙ্গে পালন করা। এই যে গতকাল থেকে বা পরশু থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি, তিনি প্রেসিডেন্ট এবং তিনি প্রার্থী। এখন প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব হচ্ছে এই পরিস্থিতিতে ত্রাণ তৎপরতার সমন্বয় থেকে শুরু করে সেগুলোর রাজ্যগুলোর পাশাপাশি থাকা এবং সমস্ত কিছু লক্ষ্য করা, যার অর্থ হচ্ছে তিনি কম সময় দিচ্ছেন নির্বাচনী প্রচারণায়। তার থাকার কথা ফ্লোরিডাতে, ইতিমধ্যেই মিট রমনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আবার তিনি যদি নির্বাচনী প্রচারণার মধ্যে যান তাহলে সবাই বলবে তিনি তার দায়িত্ব পালন করছেন, ফলে চ্যালেঞ্জটা তার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট। এটার একটা ইতিবাচক দিক হতে পারে, প্রেসিডেন্ট যদি আসলে এই সংকট কাটানোর ক্ষেত্রে একটা দৃঢ় নেতৃত্ব দেখাতে পারেন এবং লোকজনের মধ্যে যদি কোনো রকম অভাব অভিযোগ না ওঠে তাহলে এটা প্রেসিডেন্টের অনুকূলে যাবে। যদি কোনো রকম ভুল ভ্রান্তি তৈরি হয় ফেমা বা অন্য কিছুর, তার বিরূপ প্রতিক্রিয়া প্রেসিডেন্টের উপর পড়তে পারে, ফলে বিভিন্ন রকম সমস্যা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে।
আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি, সব উত্তরকর্তাদের উত্তরদাতাদের কাছে আমরা ঠিক যেতে পারবো না প্রত্যেকটা প্রশ্নের জন্য। তো পরবর্তী প্রশ্নকর্তা, হ্যালো
নমস্কার, আমি ভারতবর্ষের কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায় বলছি। 6 নভেম্বর কার গলায় দুলিয়ে দিয়ে জয়ের মালা আবাহন করবে শেখ প্রাসাদের অন্দরমহলে? বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতবর্ষ উদ্গ্রীব, কে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি? ঠিক 7 দিন বাদে আমরা জানতে পারবো ওহিও কি উইসকনসন, যাকেই দিক বিজয়ীর শেষ হাসির অনন্য সুযোগ। সারা বিশ্বের শান্তিকামী মানুষের সঙ্গে সঙ্গে আমিও আশা করব যে মার্কিন বিদেশ নীতি আর আগ্রাসী রূপ ছেড়ে কল্যাণকামী হয়ে উঠবে নাকি। সিরিয়ার একপার্শ্বীয় নীতির বদলে যে অশান্তি এবং জীবনহানি হচ্ছে তা কি চিরকালের মতন বন্ধ হবে না? আর তো হবে না কোনো লিবিয়ার মতন সৃষ্টি দেশ, অর্থনৈতিক আগ্রাসনে বিধ্বস্ত হবে না তো কোনো তৃতীয় বা দ্বিতীয় বিশ্বের দেশ মেক্সিকো ব্রাজিলের মতো।
পল্লব মুখোপাধ্যায়ের এই অত্যন্ত চমৎকার এবং এক ধরনের স্বপ্ন দেখার মতো একটা প্রশ্ন ছিল, এবং এর পাশাপাশি আমি আরও একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। নূর মোহাম্মদ পাঠিয়েছেন ইমেলে, মাফ করবেন, ফেসবুক ফ্যান পেজে কাতার থেকে। তিনি প্রথম প্রশ্নটি করেছেন, সমান সমান ভোট হলে কি সমাধান পাওয়া যাবে, সেটা সে সম্পর্কে আমরা একটু আগেই আলোচনা করেছি। তিনি পরে পরবর্তী প্রশ্নে বলছেন যে, আমরা জানি আমেরিকার সরকার পরিবর্তন হলেও নীতি পরিবর্তন হয় না, কিন্তু ওবামা একটু ব্যতিক্রমী পন্থায় তাদের স্বার্থ রক্ষায় আগ্রহী, অনেকখানি সফল হয়েছেন। রমনি যদি নির্বাচিত হন তাহলে আমাদেরকে সেই আগের মতো কি যুদ্ধের দামামা এবং রণহুঙ্কার দেখতে হবে? কাজেই পররাষ্ট্রনীতি সংক্রান্ত প্রশ্ন প্রথমে আমি যাচ্ছি অধ্যাপক সংঘমিত্রা সরকারের কাছে।
আমার প্রশ্নটি অসম্ভব ভালো লাগলো প্রশ্নকর্তা। এখনো রোম্যান্টিসিজম রাজনীতিতে লোকে দেখে, এটা ভেবেও ভালো লাগলো। আমার এখানে খুব স্পষ্ট উত্তর যে যে এটা মনে হচ্ছে যে স্বপ্নটা উনি দেখছেন যে আগামীকালে আর কোনো জায়গায় কোনো আগ্রাসী নীতি দেখবো কিনা মার্কিন রাজনীতিতে, সেক্ষেত্রে আমার মনে হয় না আমি কতটা বেশি আশাবাদী হতে পারছি না। আমার মনে হয় না যে বৈদেশিক নীতির ক্ষেত্রে রণনীতি খুব বেশি পরিবর্তিত হয়। যেটা পরিবর্তিত হয় সেটা হলো দ্য প্রসেস এবং পারসেপশন। সেক্ষেত্রে কিভাবে করবে সেটা একটা বিষয় রয়েছে, কেউ একটু বেশি আগ্রাসী, কেউ একটু কম আগ্রাসী, এবং এই কম আগ্রাসীর ক্ষেত্রে গত যে যে ঘটনাগুলোর কথা উনি উল্লেখ করলেন সেগুলো যেভাবে ট্যাকেল করা হলো আর ইরাককে যেভাবে ট্যাকেল করা হলো তার মধ্যে একটা পার্থক্য তো রয়েছে। এখন ওবামা আসলে আর কোনো আগ্রাসী নীতি নেবে কিনা মার্কিন বৈদেশিক নীতি, সেটা বোধ হয় ভাবার কোনো কারণ নেই। মার্কিন নীতি সবসময় হলো জাতীয় স্বার্থ রক্ষা করা, এবং সেই জাতীয় স্বার্থ রক্ষা তখন তারা সবসময় সেটা করে থাকেন যে তাদের আভ্যন্তরীণ রাজনীতি কিভাবে সে জাতীয় স্বার্থটা রক্ষা করতে চাইছে। আমরা প্রথম থেকে যদি এখনো পর্যন্ত মার্কিন বৈদেশিক নীতিকে দেখি সেখানে কিন্তু এই জিনিসটাই বারংবার উঠে এসছে।
সুতরাং
সিরিয়ার ক্ষেত্রে সিরিয়াতে যেটা হয়েছে আবার অন্য কোনো ক্ষেত্রে হবে না, এটা আমার এই ক্ষেত্রে আমি এরকম ভাবতে পারছি না।
ডক্টর শেজান মাহমুদ,
আমি কিন্তু স্বপ্ন দেখার পক্ষের মানুষ। রাজনীতি রাজনীতি কখনোই এরকম হবে না যে আমরা যা ভাবছি যা স্বপ্ন দেখছি সেটাই ঘটবে, বরং রাজনীতিতে সেটা ঘটতে বাধ্য করা যায়। এই শক্তিটি একমাত্র জনগণের আছে, এই শক্তিটি একমাত্র যারা ভোট দেন তাদের আছে। আমেরিকাতে বিশেষ করে এটার প্রতিফলন খুব দেখা যায়। আজকে একটি যুদ্ধ যদি জনপ্রিয় না হয় যে কোনো সরকার সেখান থেকে সরে আসতে বাধ্য হন, যত ইচ্ছাই থাক সরে আসতে বাধ্য হয়েছে এবং আমরা অতীতেও দেখেছি বর্তমানেও দেখছি। সে কারণে আমি বিশ্বাস করি এবং একক মানুষ হিসাবেও আমরা যদি সবার মধ্যে এই স্বপ্নটাকে সঞ্চারিত করতে পারি যে বিশ্ব অনেক শান্তিময় হতে পারে, আমি আমার ক্লাসের 100 ছাত্রের কাছে বলতে পারি যে এই কাজটি আমাদের ঠিক হচ্ছে না। এটা আমেরিকাতেই সম্ভব যে আমরা এখানে দাঁড়িয়ে আমার 10 গজ দূরে গভর্নরের অফিস, যেখানে আমি গভর্নরের নীতিমালাকে সমালোচনা করতে পারি অথবা রাষ্ট্রপ্রধানের নীতিমালাকে সমালোচনা করতে পারি। এবং এই করার মধ্য দিয়ে যারা লেখক আছেন, যারা রাজনীতি বিশ্লেষক আছেন, সাংবাদিক আছেন, প্রত্যেকেই যদি জনমত তৈরি করে, বিশ্ব শান্তির পক্ষে কথা বলেন, আমেরিকার নীতিতে পরিবর্তন হতে বাধ্য। সেজন্য আমি এই প্রশ্নকর্তার সাথে সহমত যে হ্যাঁ, আমরা এই স্বপ্ন দেখব এবং তার প্রভাব যেখানে যেভাবে সম্ভব রাখা দরকার রাখার চেষ্টা করব। কি হবে সেটা আমি যেটা বলেছিলাম যে ওবামার নীতিমালার ক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন, যেটা ডক্টর আলিরিয়াজও বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রায়নের পথে সমর্থন আছে, আমরা সেটাই করব নাকি যুদ্ধবিদ্বেষী মনোভাব নেব তা নির্ধারিত হবে এই ইলেকশনে।
আমরা আলিরিয়াজের কাছে যাব নূর মোহাম্মদের প্রশ্নের ওই অংশটি নিয়ে যে তিনি প্রশ্ন করেছেন যে রমনি যদি রমনি নির্বাচিত হলে আমাদেরকে সেই আগের মতো কি তার কথায় যুদ্ধের দামামা এবং রণহুঙ্কার দেখতে হবে?
আমার আশঙ্কা তাই যে অন্তত পক্ষে রেটরিকটা বাড়বে। কারণ হচ্ছে যে দুটো দলেরই ডেমোক্রেট এবং রিপাবলিকানদের ক্ষেত্রে যে একটা পার্থক্য আছে, যেটা আমি মনে করি পার্থক্য আছে, অনেকে হয়তো একমত হবেন না, যেটা আমি যে কারণে গত 4 বছরের পরিস্থিতির কথা বারবার উল্লেখ করেছি, ফলে যেটা ডেমোক্রেটিক পার্টি বিশেষ করে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর সামগ্রিক পরিস্থিতি যে বদলেছে, যুক্তরাষ্ট্রের ভূমিকা যে বদলেছে, যুক্তরাষ্ট্র যে একটা পুলিশ স্টেট হিসেবে কাজ করতে পারে না, এইরকম ধারণা একেবারে নাটকীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি না, বাট ইনক্রিজিং আমরা দেখতে পাচ্ছি তার একটা প্রভাব আছে, যেটা রিপাবলিকানদের মধ্যে সেটা আমি দেখতে পাই না। এবং রামনি বিশেষ করে আপনি ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটটা যদি দেখেন, মনে করেন, সেটা হচ্ছে পল রায়নের কথাবার্তাতে বোঝা যায় যে তারা আসলে অনেক বেশি মিলিটারিস্টিক সলিউশনের তাকেই বিবেচনা করেন আর কি। তো ফলে আমার আশঙ্কা সেই রকম, তো কিছুটা নিশ্চিত করে বলা যাবে না, দেখা যাক কি দাঁড়ায় ফলাফল এবং তারপরে। কিন্তু আমি আমি তুলনামূলকভাবে মনে করি যে রামনি অ্যাডমিনিস্ট্রেশন, রিপাবলিকান পার্টির অ্যাডমিনিস্ট্রেশন রেটরিক্যালি
ধন্যবাদ। এই মুহূর্তে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ। হ্যালো, হ্যালো
আকবর হায়দার কিরণ, আমি অপেক্ষা করলে অসুবিধা নেই, কারণ আমি আমার বন্ধুদের আলী, বিশেষ করে আলী রিয়াজের কথাবার্তা মানে সাথে আমি অত্যন্ত, কারণ আমারও মনে হচ্ছে যে মানে এই ইলেকশনকে ঘিরে আর কি, যে রমনি যেভাবে কথাবার্তা বলছেন আমি সব বিতর্ক দেখেছি, এটা একেবারে মানে মান্ধাতারা মনোভাব পোষণ করছেন, আর মনে হচ্ছে আবার তিনি পৃথিবীকে সেই মানে যুদ্ধের দিকে মানে ফিরিয়ে নিয়ে যেতে চান আর কি। আসলে ওবামা যেটা চেষ্টা করছেন একটু ভিন্ন ভাবে পৃথিবীকে মানে দেখতে, বা পৃথিবীতে মানে শান্তি বলেন যাই বলেন কার্যক্রম পরিচালনা করতে। তো
আপনার প্রশ্ন কি?
আমার প্রশ্ন হচ্ছে যে এই এখন তো ইলেকশনকে সামনে রেখেই যে মহা বিপর্যয় ঘটে গেল আমাদের যুক্তরাষ্ট্রে, বিশেষ করে আমাদের অঞ্চলে নিউ ইয়র্ক, নিউ জার্সি কিছু জায়গাতে, তো আমার কি আমার ধারণা হচ্ছে যে এটা বিরাট একটা প্রভাব ফেলতে পারে এই মার্কিন নির্বাচনের উপরে। আর আমার জানা নেই যে কখনো নির্বাচন স্থগিত হয়েছিল কিনা বা অন্য কোনো তারিখে হয়েছিল কিনা। তো বিশেষজ্ঞ মানে প্যানেলের কাছে আমার জিজ্ঞাসা যে আপনাদের কি মনে হচ্ছে নির্বাচন পিছাতে পারে বা কিছু, কারণ অনেক জায়গাতেই লক্ষ লক্ষ মানুষের বিদ্যুৎ নেই, অনেক সমস্যা আছে, তারা তারা কিভাবে ভোট দিতে যাবে।
এর আগে আলী রিয়াজ অবশ্য কিছুটা বলেছেন এই ব্যাপারে, কিন্তু আমি একটু প্রথমে শেজান মাহমুদের কাছে যাচ্ছি যে এই বিপর্যয়ের কি প্রভাব পড়তে পারে।
যেটা প্রথম পয়েন্টটা দেখি যে ইলেকশনের দিন পরিবর্তন হতে পারে কিনা, আমার মনে হয় সেই সম্ভাবনাটা খুবই ক্ষীণ। কিন্তু অন্য প্রভাবটা যে পড়ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে একজন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা এই দুর্যোগের সময় যে ভূমিকা রেখেছেন তাতে রিপাবলিকান নিউ জার্সির বিভিন্ন রাজনৈতিক নেতারা ইতোমধ্যে তার প্রশংসা করেছেন, তারা রিপাবলিকান কিন্তু প্রশংসা করেছেন প্রেসিডেন্টের। এবং যে ক্ষয়ক্ষতির পরিমাণ $50 billion মতো ক্ষতি হয়ে গেল, 36 জন মারা গেলেন, এবং আরো সম্ভাবনা আছে সামনে আরো অনেক রকমের ক্ষতির সম্ভাবনা আছে। যখন এ ধরনের রাষ্ট্রীয় বিপর্যয় ঘটে এবং সেই বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেন যিনি ক্ষমতায় থাকেন, তার দায়িত্ব এবং একই সঙ্গে চ্যালেঞ্জটা বেশি হয়ে যায়। কিন্তু সেই চ্যালেঞ্জটা যখন মোকাবেলা করেন মোটামুটি ভাবে করতে পারলেও, তখন ওটা প্রভাব হয় ধনাত্মক ভাবে এবং তার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আজকেই যদি জনপ্রিয় ভোট কিংবা ইলেকটোরিয়াল ভোটের হিসাব দেখা যায় খতিয়ানে, সেখানে কিন্তু বারাক ওবামা 2-3% এগিয়ে গেছেন গত সপ্তাহের তুলনায়।
ডক্টর আলী রিয়াজের কাছে শুধু একটা কথা জানতে চাই যে নির্বাচনের তারিখ কি পেছানো
আগে, যে নির্বাচন পেছানো যাবে
কি? আমি আমি সেটাই বলছি, আমি সেটাই
জিজ্ঞেস করছি। নির্বাচনের তারিখ যদি বদলাতে হয় তাহলে কংগ্রেসকে আসলে একটা নতুন করে অ্যাক্ট করতে হবে। লিগালি যেটা লিগালি এটা হচ্ছে খুব ক্লিয়ারলি লেখা আছে যে প্রতি 4 বছর নভেম্বর মাসের প্রথম সোমবারের পর প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এটা কোনো অবস্থাতেই হঠাৎ করে কেউ এটা বদলাতে পারবে না, কংগ্রেসকে ওই আইনটা পরিবর্তন করলেই কেবল সম্ভব, তার কোনো সম্ভাবনা নেই। যেটা হতে পারে সেটা হতে পারে যে যে 11টা অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এখন এই 11টা অঙ্গরাজ্যের ক্ষেত্র বিশেষে বিশেষত রুরাল এরিয়াতে যেটা হবে সেটা হচ্ছে যেহেতু ভোট কেন্দ্র কোথাও কোথাও হয়তো 2-3টা ভোট কেন্দ্র একত্র করতে হতে পারে ইলেকট্রিসিটির অভাবে, ইনফ্রাস্ট্রাকচারের অভাবে, আর যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে এটা স্টেট করতে পারে, যে কোনো স্টেট, এর জন্য ফেডারেল গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন লাগে না। সেটা হচ্ছে যে এক্সটেন্ডেড আওয়ার্স, ছটার সময় পোলিং সেন্টার বন্ধ না করে মিড নাইট পর্যন্ত খোলা রাখতে পারে তারা, এগুলি হতে পারে। কিন্তু নির্বাচন ৬ তারিখ থেকে ৭ তারিখে বা ১৭ তারিখে যাওয়ার কোনো সম্ভাবনা।
ধন্যবাদ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হ্যালো,
হ্যালো, আমার নাম মারুফ রহমান, জামাল খান, মেরিল্যান্ড থেকে বলছি। আমেরিকার বর্তমানে নির্বাচন নিয়ন্ত্রণ করে থাকে বড় বড় কর্পোরেশনগুলো, এটা আমরা জানি। এরা দুদলকেই অর্থ সাহায্য করে এবং ব্যবসায়িক স্বার্থে সরকারের নীতিমালাকে প্রভাবিত করে। এখানে দুটো প্রশ্ন। প্রথমত, নির্বাচিত হলে একজন ব্যবসায়ী হিসেবে মিক্রমনি জনস্বার্থ কতটা সংরক্ষণ করবেন বলে আপনি মনে করেন? দ্বিতীয়ত, অর্থের এই ক্রমবর্ধমান প্রবাহ আগামী নির্বাচনগুলোকে কতটা অর্থবহ করবে?
আমরা আরো একটি প্রশ্ন নিচ্ছি। হ্যালো,
হ্যাঁ মারুফ ভাই, দারুণ প্রশ্ন।
হ্যালো,
আমি সাব্বির রহমান বলছিলাম অরল্যান্ডো ফ্লোরিডা থেকে। আমার প্রশ্ন হলো, যেভাবে ইলেকশনে ইকোনমি নাকি ফরেন পলিসি প্রাধান্য পাবে?
আচ্ছা, এই দুটি প্রশ্নের একসঙ্গেই উত্তরের জন্য, অধ্যাপক আলী রিয়াজ, আপনি কি মনে করেন, যেটা বলা হলো যে মিট রমনি জনস্বার্থ কতটা সংরক্ষণ করবেন এবং কর্পোরেটগুলো যেহেতু নির্বাচন নিয়ন্ত্রণ করে অনেকখানি, সেই দৃষ্টিভঙ্গি থেকে
কর্পোরেশনের যে আধিপত্য বা আর্থিক আধিপত্য সেটা আরো বেড়েছে এই সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়, ইউনাইটেড সিটিজেন্স যেটা, তাতে করে ওই পলিটিক্যাল অ্যাকশন কমিটি প্যাক এবং সুপার প্যাক প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে, সেটা তো পক্ষেই হচ্ছে। তবে একেবারেই যে কর্পোরেট ইন্টারেস্ট দিয়ে চালিত হবে আমি তা মনে করি না। কর্পোরেট ইন্টারেস্ট দু দলের মধ্যেই আছে, ব্যাপকভাবে আছে, শুধু মিট রমনির ক্ষেত্রে না, ওবামার ক্ষেত্রেও খানিকটা আছে। তবে ওবামার সুবিধা হচ্ছে যে তিনি তার বাইরেও ছোট ছোট সাধারণ লোকজনের কাছ থেকে অর্থ নেওয়ার কারণে তাকে অতটা নির্ভর করতে হয়নি ২০০৮ সালে, এবার যতটা করতে হচ্ছে এবার করতে হচ্ছে। তার কারণ হচ্ছে ইউনাইটেড সিটিজেন্স রায়ের কারণে কর্পোরেশনগুলো ব্যাপক পরিমাণে অর্থ ব্যয় করছে। খানিকটা প্রভাব তো এই কর্পোরেশনের থাকেই, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং সবচেয়ে বড় যেটা আমরা দেখতে পাবো যদি ট্রাম্পজি বিজয়ী হন, সবচেয়ে বড় জিনিস যেটা হবে সেটা হচ্ছে ওয়াল স্ট্রিটের ব্যাপারে যে সমস্ত আইন কানুনগুলো করা হয়েছিল এগুলি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, ওগুলো বাতিল করে দেওয়া হবে। তো ফলে তুলনামূলকভাবে রিপাবলিকানরা বিজয়ী হলে তার প্রভাব বেশি দেখতে পাবো, ডেমোক্রেটিক প্রার্থী ওবামা বিজয়ী হলে কম দেখতে পাবো।
হ্যাঁ, ধন্যবাদ, আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি। হ্যালো,
হ্যালো, আমি আফজাল চৌধুরী বলছি, ম্যারিল্যান্ড থেকে, অ্যালিকট সিটি। আমার একটাই প্রশ্ন, যে সেটা হলো দুশ্চিন্তা, যদি রমনি ইলেক্টেড হন তাহলে দুটো জিনিস ভীত আর কি যে ব্যাপারে, সেটা একটা হচ্ছে যে যদি মিডল ইস্টে ইরানে যুদ্ধ শুরু করে দেয় সেটার যে ইম্প্যাক্ট হবে আমাদের দেশে, আরেকটা হচ্ছে ইকোনমি যদি আবারও সেই ডিপ ডিপ্রেশনে চলে যায়। তো এই দুইটা কারণ হচ্ছে যে রমনির তার ক্যাম্পেইনের সময় তার কথা বরাবরই পরিবর্তন করে আসছিলেন, এখন ইলেক্টেড হলে তার কথা পরিবর্তন করে আবারও অন্য ডিরেকশনে যাবে কিনা, তার যে ইম্প্যাক্টটা আমাদের ইকোনমি এবং লাইফ স্টাইলের উপরে এসে পড়বে আর কি আমেরিকাতে, এইটাই দুশ্চিন্তার বিষয়।
পরবর্তী প্রশ্নকর্তা যশোর থেকে, তাহিদুর রহমান। হ্যালো,
হ্যালো, আমি তৌহিদ যশোর বাংলাদেশ থেকে বলছি। দুইটা বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই। প্রথমত, আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন, এই নির্বাচনের মধ্য দিয়ে সেখানকার বৈধ অবৈধ অভিবাসীদের ভাগ্যোন্নয়নে কি ফলাফল আসতে পারে, এই নির্বাচন কতটুকু ভূমিকা রাখতে পারবে? এর পাশাপাশি আমি আর একটি বিষয় একটু জানতে চাচ্ছি। আমেরিকার এই নির্বাচনকে ঘিরে সব থেকে বেশি যে বিষয়টি আলোচনায় আসছে সেটা হচ্ছে করের বোঝা বাড়ছে, ট্যাক্সেশন বিষয়টা নিয়ে যত বেশি আলোচনার ঝড় উঠবে আমেরিকায় সেই ঝড় কার পক্ষে লাভবান কে বেশি হবেন, মানে করের বিষয়টি আলোচনা ইস্যুটি যত চাঙ্গা হবে নির্বাচনী ফলাফল ক্ষেত্রে ডেমোক্রেট না রিপাবলিকান কে বেশি লাভবান হবে? ধন্যবাদ।
আমাদের হাতে আসলে মাত্র এক মিনিট সময় আছে, খুব সংক্ষেপে অধ্যাপক সংঘমিত্রা সরকার, যদি ইরানের যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে বলেন কিংবা আশঙ্কা সম্পর্কে বলেন।
ইরানের ক্ষেত্রে যেটা আমাদের, আমি এর আগে প্রথমেই বলছিলাম যে ইরান এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণতার অনেকটা আমাদের ভারতীয় বৈদেশিক নীতির সঙ্গেও সম্পর্কিত। ইরানের ক্ষেত্রে টু ডেভেলপিং এ নিউক্লিয়ার ওয়েপন, যেটা খুব স্পষ্টভাবে বলেছেন কেবল ওবামা বলেছেন যে হি উইল প্রিভেন্ট ইট, এবং যে কোনো ধরনের মানে নিয়ার টার্ম মিলিটারি স্ট্রাইক সেটাও কতখানি পসিবিলিটি রয়েছে সেটা বিষয়ে কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি অনেকক্ষণ সবার কথা শুনছিলাম যে আগ্রাসী মনোভাবপন্ন আমরা কে দেখবো কিনা, মার্কিন নীতি দেখবো কিনা ওবামার আমলে,
আপনি বোধহয় রমনির কথা বলছেন। হ্যাঁ, আপনি বোধহয় রমনির কথা বলছিলেন যে আগ্রাসী নীতি আসবে কিনা পরবর্তীতে রমনি নির্বাচনে।
না না, আমি যেটা বলছিলাম যে সবার ক্ষেত্রে এটা খুব বলছিলেন যে ওবামা থাকলে আগ্রাসী নীতি হতে পসিবিলিটি কম।
আচ্ছা, হ্যাঁ,
যতটা রমনির ক্ষেত্রে পসিবিলিটি অনেক বেশি। আমার, আমি এখান থেকে একটু ভিন্ন সুরে বলতে চাইছি যে ইরানের ক্ষেত্রে কিন্তু যেই আসুন না কেন, আগ্রাসী নীতির একটা
আমাদের সম্ভাবনা রয়েছে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ, ধন্যবাদ ডক্টর শেজান মাহমুদ, এবং ধন্যবাদ অধ্যাপক সংগমিত্রা সরকার, আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অনুষ্ঠান শেষ হলো।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।